আজ্জাবাজাল 2020 সালের 4-5-6 মার্চ বুধ বৃহস্পতি ও শুক্রবার সারা বিশ্বে নেকির দাওয়াত প্রচার ও প্রসারে ব্যস্ত আশিকানে রাসুলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় তিন দিনের বিশাল সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। সেই ইজতিমায় গুরুত্বপূর্ণ ও বিষয়ভিত্তিক বয়ানের পাশাপাশি সম্মিলিত ও এককভাবে ইবাদতের ব্যবস্থাও ছিল। এছাড়াও ইজতিমায় অংশগ্রহণকারীদের নামাজের ব্যবহারিক পদ্ধতি শেখানোর পাশাপাশি অন্যান্য ফরজ জ্ঞান, প্রয়োজনীয় শরঈ মাসাইল, সুন্নাত ও আদব শেখানো হয়। আসুন তিন দিনের সুন্নতে ভরা ইজতিমার কিছু মনোরম দৃশ্যাবলী দেখে একবার পুনরায় এর স্মৃতিকে রোমন্থন করি। পঞ্চম পর্ব, কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠের মাধ্যমে দ্বিতীয় দিন সকালে পঞ্চম পর্বের সূচনা হয়। নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠের পর মুবাল্লিগে দাওয়াতে ইসলামী অভাবগ্রস্ততার বরকতসমূহ বিষয়ক সুন্নতে ভরা বয়ান করেন। আসুন সেই বয়ানের কিছু দৃশ্য দেখে আসি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
তুমি মোর জান তুমি মোর প্রাণ তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয়
মোর জান ও গো প্রিয়। কারণ হবে না, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির জীবের হিসাব অনেক তাড়াতাড়ি নিয়ে নেবেন। ইহা ওই সব ফকিরের মাহাত্ম্য দেখানোর জন্য হবে, কেননা ধনীদেরকে হিসাবের নামে বাধা প্রদান করা হবে এবং ফকিরদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই 500 বছর এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অর্থাৎ কিয়ামতের দিন 1000 বছরের হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ এই রকম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের কাছে এমন একটি দিন রয়েছে যেটি তোমরা লোকদের গণনায় 1000 বছর, হ্যাঁ কারো কারো 50,000 বছর অনুভব হবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ এই রকম, আযাব সেই দিন হবে যার পরিমাণ 50,000 বছর, আর কোনো কোনো মুমিনের কাছে এক মুহূর্ত অনুভব হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই দিন কঠিন কঠোর দিন, কাফেরদের উপর সহজ নয়। সুতরাং ওই আয়াতের মধ্যে কোনো মতবিরোধ নেই, এটাও হতে পারে কিয়ামতের দিন 50,000 বছরের হবে, কিন্তু কারো 1000 বছর অনুভব হবে, আবার কারো এর চেয়ে কম হবে, এমনকি সৎকর্মশীলদের নেককারদের এক মুহূর্তের মতো হবে, যেমন একই রাত আরামে অতিবাহিতকারীর ছোট অনুভব হয় এবং কষ্টে অতিবাহিতকারীর বড় অনুভব হয়ে থাকে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ফজিলত ওই গরিব মুসলমানদের জন্য যে নিজের দারিদ্রতার উপর ধৈর্য ধারণ করে, সব সময় সম্পদ জমা করা চিন্তায় মগ্ন থাকা ব্যক্তি ধনীদের এবং তাদের নিয়ামতকে দেখে দেখে অন্তরে জ্বালানো বা হিংসার বিপদে লিপ্ত হওয়ার মোকাপেক্ষী ও অসহায় ব্যক্তি যে নিজের দারিদ্রতার উপর ধৈর্যশীল নয়, সে উল্লেখিত ওই পুরস্কার তার জন্য যোগ্য নয়। আর যদি দুর্ভাগ্যবশত অধৈর্য মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়, তাহলে তার জন্য লাঞ্ছনা এবং অপমান ভাগ্য লিপিবদ্ধ থাকতে পারে। অতএব নিঃস্ব এবং বিপদে পতিতদেরও আল্লাহ তাআলার গোপন রহস্যকে ভয় করা উচিত, কেননা হতে পারে এইসব বিপদের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। আর অভিযোগের কান্না, অধৈর্য এবং দারিদ্রতা ও মুসিবতকে হারাম মাধ্যম দ্বারা শেষ করার চেষ্টা আখিরাতের ধ্বংস ও ক্ষতির কারণ হয়ে যায়। যেমন হযরত সাইয়েদনা ইমাম মুহাদ্দিস ইবনে জাওযী রাহমাতুল্লাহ তাআলা বলেন, দরিদ্রতা একটি রোগের মতো, অভাব একটা অসুখের মতো, যেই এতে পতিত হল আর ধৈর্য ধারণ করল সে ইহার প্রতিদান এবং সওয়াব পাবে। এই জন্য অভাবগ্রস্ত ও গরিব লোক যারা নিজের অভাব এবং দরিদ্রতার উপর ধৈর্য ধারণ করেছে, তারা ধনীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিঃস্ব মুহাজিরিনরা দরবারে রিসালাত, শাহিনশাহে নবুয়ত, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হল আর আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্পদশালী লোক উঁচু মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত নিয়ে গেছে। প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তা কিভাবে? তখন তারা আরজ করল, তারা আমাদের মতো নামাজ আদায় করে এবং আমাদের মতো রোজাও রাখে। অর্থাৎ যারা ধনী রয়েছে তারা আমাদের মতো নামাজ আদায় করে এবং আমাদের মতো রোজাও রাখে, তারা সদকা করে কিন্তু আমরা সদকা করতে পারি না, তারা গোলাম আজাদ করে কিন্তু আমরা গোলাম আজাদ করতে পারি না। তখন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনাবিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিব না যার দ্বারা তোমরা ওই সব লোকদের মতো হয়ে যাবে যারা তোমাদের চেয়ে অগ্রগণ্য এবং তাদের চেয়ে অগ্রগামী হয়ে যাবে, যারা তোমাদের থেকে পিছনে রয়েছে, আর কেউ তোমাদের চেয়ে উত্তম হবে না শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে তোমাদের মতো আমল করে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, কেন শিক্ষা দিবেন না? অবশ্যই শিক্ষা দিন। তখন ইরশাদ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার তাসবিহ সুবহানাল্লাহ, 33 বার তাহমিদ আলহামদুলিল্লাহ এবং 33 বার তাকবীর অর্থাৎ আল্লাহু আকবর পাঠ করবে। আমি বাজে কথা থেকে সব সময় বেঁচে থাকবো, ইয়া আল্লাহ করো তোমার যেন করতে পারি সব সময় সানা এবং হামদে বারি তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে দারিদ্রতার উপর যে সবর করবে তার জন্য কি ফজিলত রয়েছে।
বয়ানের পর নাত শরীফ পাঠ করা হয়, অতঃপর পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বিষয়ক সুন্নত ভরা বয়ান শুরু হয়। চলুন সেই দৃশ্য দেখে আসি।
ও গো নবী তোমার আখলাক অপর, ও গো নবী তোমার আখলাক অপর, ও গো নবী তোমার আখলাক অপর, সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর
সার্বক্ষণিক আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে উৎসাহ দিয়েছে এবং এর গুরুত্ব অনেক, কারণ সুস্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইবাদত এগুলো একটি অপরটির সাথে সম্পর্কিত।
তাই ইসলাম আমাদেরকে বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অংশ করে দিয়েছে বা ইমানের অঙ্গ করে দিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে শরীর, মন, পোশাক, আচরণ, আবাসস্থল অর্থাৎ আপনি যেখানে থাকেন, কর্মস্থল যেখানে চাকরি করেন বা ব্যবহারের জিনিসপত্র, যাবতীয় বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করাকে বুঝিয়ে থাকে। এত সব বিষয়ে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে সক্ষম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তিনি পবিত্রতাকে ভালোবাসেন, পরিষ্কারকে ভালোবাসেন এবং পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা তওবার 108 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। হাদিসে পাকেও এসেছে, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন, আল্লাহ পরিচ্ছন্ন তিনি পরিচ্ছন্নকে পছন্দ করেন। সুতরাং কোনো মুসলমান যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে ইমানি দায়িত্ব হিসাবে নেয়, তবে সে যে করণের যে কোনো ধরনের জীবাণু থেকে সুরক্ষা পাবে, এমনকি সে মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারবে। কেননা মানব জীবনে এই পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়টি এমন গুরুত্বপূর্ণ যে মানুষ যখন জন্ম হয় মানুষের, তখন মাকে যে সন্তানটা তুলে দেওয়া হয় সেটিকেও পরিষ্কার করে গোসল করে তারপর মায়ের হাতে দেওয়া হয়। এরপরে মানুষ যখন মৃত্যুবরণ করে তখনও ওই ব্যক্তিকে গোসল দেওয়া হয় অর্থাৎ পরিষ্কার করা হয়। হাদিসে পাকে এই পরিচ্ছন্নতার ব্যাপারে বিভিন্ন রকম হাদিসে পাক বর্ণিত হয়েছে। তো আজকে আমি কয়েকটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে ইসলাম আমাদেরকে বলেছে যে খাবার খাওয়ার আগে যাতে আমরা খাওয়ার রুজু করি, অর্থাৎ হাতের কবজি পর্যন্ত ধোই এবং মুখ ধোই, এটাকে খাবারের ওযু বলা হয়। এবং এই ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওযু করার জন্য একটি নেকি, অর্থাৎ খাওয়ার ওযু করার জন্য একটি নেকি এবং খাওয়ার পরে ওযু করার জন্য দুইটি নেকি দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, খাওয়ার পূর্বে এবং পরে অর্থাৎ হাত ও ওযু অর্থাৎ হাত এবং মুখ এর সম্মুখ অংশ ধোয়া রিজিক বৃদ্ধি করে এবং শয়তানকে দূর করে। প্রিয় ইসলামী ভাইরা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন যাতে আমরা খাবারের আগে হাত ধুই, আর যদি আমরা এই সুন্নতের উপর আমল না করি তাহলে অনেক সময় এই সুন্নতের উপর আমল না করাটা আমাদের জন্য মৃত্যুর কারণ হতে পারে। যেমন আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার কিতাব ফাইজানে সুন্নতের মধ্যে একটি ছোট ঘটনা তিনি লিখেছেন, যে এক ট্রাক ড্রাইভার তিনি ওনার গাড়িকে একটি হোটেলের পাশে থামিয়ে তিনি হোটেলে গেলেন এবং খাবার মুখে দিলেন। খাবার মুখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে পড়ে গেলেন এবং ছটফট করতে করতে তিনি সেখানে মারা গেলেন। অনেক লোক সেখানে জমায়েত হয়ে গেল, সবাই দেখলো যে হোটেলে সবাই খাবার খাচ্ছে বা খেয়েছে, কারো তো কোনো কিছু হলো না, কিন্তু এই ব্যক্তি খাবার খাওয়ার সাথে সাথে কেন এই ব্যক্তি মারা গিয়েছে? পুলিশ ডাকা হলো, মামলা করা হলো, অনুসন্ধান শুরু হলো। এখন কেউ একজন তাদেরকে বলল যে এই ব্যক্তি খাবার খাওয়ার আগে তার যে ট্রাক সে হোটেলের পাশে রেখেছে, তো সেই ট্রাকের চাকাটা ওই ব্যক্তি চেক করেছিল। এখন অনুসন্ধান টিম সেই চাকাটাকে খুললো এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেটাকে নিয়ে গেল। দেখা গেল যে ওই টায়ারের নিচে পিষ্ট হয়ে একটি বিষাক্ত সাপ মারা গিয়েছিল এবং ওই ট্রাক ড্রাইভার গাড়ি থেকে নেমে প্রথমে তার চাকাটা চেক করেছিল, চেক করে সে হাত না ধুয়ে হোটেলে গিয়ে খাবার খেয়েছে। যেহেতু টায়ারের সাথে বিষ লেগেছিল এবং সেই বিষ তার হাতে লেগেছে এবং সেই সাপের বিষটা যেহেতু তার হাতে লেগেছে সে হাত না ধুয়ে খাবার খেয়েছে, সেই জন্য তার মৃত্যুবরণ হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলাম আমাদেরকে কত সুন্দর এবং সূক্ষ্ম বিষয় সম্পর্কে উৎসাহ দিচ্ছে, আমাদেরকে হুকুম দিচ্ছে যাতে আমরা সেগুলো আমল করি। ইসলাম এটি এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি ধর্ম যে এই মাজহাবে, এই ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই উৎসাহ দেওয়া হয়েছে।